বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 16 মার্চ, 2 চৈত্র এবং ফার্সি 26 ইসফান্দ। রেডিও তরণের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, সামরিক খাতে সৌদি সরকারের ব্যয় বৃদ্ধি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে অসমে কংগ্রেসের চেয়ে UDF কে বেশি টার্গেট করছে BJP, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনবেন ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প, সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন আমেরিকা ইরানি জাতির উপর জুলুম করেছে, তাকে ভুল সংশোধন করতে হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর হুমকি, দৈনিক 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে হিজবুল্লাহ, ইসরায়েলি কমান্ডারের স্বীকারোক্তি। ইন্তেকাল করেছেন বাংলাদেশের বিএনপির প্রভাবশালী নেতা মওদুদ আহমদ, দল ও দেশের অপূরণীয় ক্ষতি বললেন ফখরুল ইসলাম আলমগীর। এবং ভারতবর্ষে প্রতিবাদ করার কোন লোক না থাকলেও একাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী মমতা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন আমেরিকাকে নিজের ভুল সংশোধন করতে হবে, আর এটা করা হলে ইরান ছাড়াও গোটা অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থাগুলো তা থেকে উপকৃত হবে। তিনি আজ পানি ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এসব কথা বলেন। রুহানি আরও বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং করোনা মহামারী চলাকালে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন থেকে এটা প্রমাণিত হয়েছে যে ইরানি জাতি, ইরানি তরুণেরা ও ইরানি প্রকৌশলীরা মাঠে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, আমেরিকা হচ্ছে অপরাধী, দেশটি এ পর্যন্ত ইরানি জাতির বিরুদ্ধে বড় ধরনের জুলুম করেছে। বর্তমান মার্কিন সরকার আগের সরকারের ভুলের কথা স্বীকার করলেও গত 2 মাসে ভুল সংশোধনের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা মুখে নানা কথা বললেও কোনো কাজ করছে না। আশা করি তারা যুক্তি, বিবেক, আইন ও নীতির পথে ফিরে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সন্ত্রাসী তৎপরতার কারণে বিদায়ী ফার্সি বৎসর ইরানিদের জন্য কষ্টকর ছিল বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা এখনও তার সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তস দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে তারা। পরমাণু অস্ত্রের মজুতকারী ইসরায়েলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরো বলেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। বেনি গান্তজ দাবি করেন, তাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেয়া যাবে না, আমেরিকা সহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায় যেতে পারবে না, আঞ্চলিক দেশগুলোরও এ ধরনের কোনো সমঝোতা করার অধিকার নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই সম্প্রতি ঘোষণা করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ ঠেকাতে পারত না, কিন্তু ইসলাম ধর্মে এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা করিনি। ইরান ইসরায়েলের এ ধরনের বক্তব্যকে বাগাড়ম্বর বলে মনে করে। এদিকে ইহুদিবাদ ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গার্ডিন বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে 2000 ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়বে। পবিত্র আলকুদস জেরুজালেম শহরে গতকাল অনুষ্ঠিত সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। জেনারেল গর্ডিন বলেন, হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে আজ। জেনারেল গর্ডিন দাবি করেন, যদি ভবিষ্যতে হিজবুল্লার সাথে যুদ্ধ বাধে, তাহলে ইসরায়েল তার অত্যন্ত শক্তিধর সামরিক বাহিনীকে সক্রিয় করবে, যা এর আগে কেউ দেখেনি। গত 3 মার্চ হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছিলেন, আমেরিকা এবং ইহুদিবাদ ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাবে না, কারণ তারা ভালোভাবেই জানে যে কোনো আগ্রাসনের জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না হিজবুল্লাহ। গত 5 বছরে সারা বিশ্বে যে পরিমাণে অস্ত্র বিক্রি হয়েছে তার 1/3 বেশি আমেরিকায় তৈরি হয়েছে এবং এ সময়ে সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের বার্ষিক রিপোর্টে গতকাল এসব তথ্য জানিয়েছে। এই রিপোর্টের তথ্য মতে 2016 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকা একাই সারা বিশ্বের শতকরা 37% অস্ত্র বিক্রি করেছে। এই সময় আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা 47% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে এবং এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই 47% অস্ত্রের মধ্যে 24% একা সৌদি সরকার কিনেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, 2011 থেকে 2015 সাল পর্যন্ত আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছিল তার তুলনায় 2016 থেকে 2020 সাল পর্যন্ত শতকরা 15% অস্ত্র বিক্রি বেড়েছে। এদিকে রাশিয়া এখনও বিশ্বে অস্ত্র বিক্রি ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বের মোট অস্ত্রের 1/5 রপ্তানি করে থাকে মস্কো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদ আজ ইন্তেকাল করেছেন। আজ সন্ধ্যা 6:30 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 82 বৎসর। গত 1 ফেব্রুয়ারি রাতে মওদুদ আহমদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে 2 দফায় মওদুদ আহমদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসে পানি জমে যায়, পরে সিঙ্গাপুরে নেওয়া হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওদুদ আহমদের চলে যাওয়ায় শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের 4 জনের নামে রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। এ সম্পর্কে এবার রয়েছে গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। আজ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চারে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করা হয়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, সরকার উৎখাতের ঘোষণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর বিচারক ফৌজদারি কার্যবিধির 200 ধারা মোতাবেক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বাদী রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাববিরুল ইসলাম। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, সকাল 11টার দিকে মামলাটি করা হয়। বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন, তিনি পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, 2 মার্চ রাজশাহীতে বিভাগীয় সমাবেশে বিএনপির 4 নেতা পূর্বপরিকল্পিত ও বেআইনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের হুমকি দেন। সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার সহ অন্যরাও একইভাবে বক্তব্য দিয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ান। এর মাধ্যমে আসামিরা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে বলেছেন, ভারতবর্ষে একটা লোক যদি প্রতিবাদ করা না থাকে আমি থাকব জেনে রাখবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এক জনসভায় তিনি একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, আমি বিজেপিকে বলি, আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কণ্ঠ চলবে, তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার বাঁকুড়ার ছাতনায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। মমতা বিজেপির উদ্দেশ্যে বলেন, যতই তোমরা হামলা করো, হামলা আমরা সামলে নেব। আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা বাংলাই থাকবে, বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে যাবে না। বাংলা যদি বহিরাগত গুন্ডাদের হাতে যায়, তাহলে মনে রাখবেন, মা বোন থেকে শুরু করে কারো নিরাপত্তা থাকবে না। তিনি বলেন, বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদছে। নির্বাচন কমিশনকে শ্রদ্ধা জানিয়েও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করছে, আমার সন্দেহ আছে তিনি সবটা চালাচ্ছেন কিনা। এই যদি চলতে থাকে ভারতবর্ষ বিক্রি হয়ে যাবে। মোদীবাবু নিজের নামে স্টেডিয়াম করছেন, নিজের নামে রাস্তা করবেন, এরপরে দেশটাও কবে নিজের নামে তৈরি করে নিয়ে চলে যাবে, তখন ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের আল বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 7টি রকেট নিক্ষেপ করা হয়, তবে এর 2টি ঘাঁটিতে আঘাত হানে। অন্য 5টি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে। রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় এ ধরনের হামলা হয়ে আসছে। গত 3 মার্চ ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে বলে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দেওয়ার পর তার নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে সরাসরি বলেছে, সিরিয়ার জনগণের গত 1 দশকের দুর্ভাগ্যের জন্য প্রধানত ইউরোপীয় ইউনিয়ন দায়ী। পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে, 2016 থেকে 2020 সাল পর্যন্ত সময়ে আমেরিকার কাছ থেকে সৌদি আরবের অস্ত্র কেনার পরিমাণ 61% বেড়েছে। সৌদি সরকার কেন সামরিক খাতে এত বিপুল অর্থ ব্যয় করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI তাদের প্রতিবেদনে জানিয়েছে, 2011 সাল থেকে 2015 সালের তুলনায় 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময়ে আমেরিকার কাছ থেকে সৌদি আরবের অস্ত্র কেনার পরিমাণ 61% বেড়েছে। বিশ্লেষকরা আমেরিকার কাছ থেকে সৌদি আরবের বিপুল অস্ত্র কেনার ব্যাপারে SIPRI এর প্রতিবেদনকে দুটি অংশে ভাগ করেছেন। প্রথম অংশে বলা হয়েছে, 2016 থেকে 2020 সালের মধ্যে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে এবং সৌদি আরবের অস্ত্র ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 61%। দ্বিতীয় অংশে বলা হয়েছে, এই সময়ে আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা 47% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে এবং এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই 47% অস্ত্রের মধ্যে 24% একা সৌদি সরকার কিনেছে। এ থেকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে সৌদি আরবের ব্যাপক সামরিক নীতির চিত্রও ফুটে উঠেছে। এতে বলা হয়েছে, 2016 থেকে 2020 সালে সৌদি সরকার সামরিক খাতে $27,300 কোটি বেশি অর্থ বাজেট বরাদ্দ করেছে। এ অবস্থায় উন্নয়নশীল দেশের মধ্যে সৌদি সরকার কেন সামরিক খাতে এত বিপুল অর্থ ব্যয় করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম কারণ হচ্ছে, সৌদি সরকার ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সৌদি আরবের বার্ষিক বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, ইয়েমেন যুদ্ধের সামরিক ব্যয়ভার মেটাতে গিয়ে গত 5 বছরে দেশটির শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে আনতে হয়েছে। আলে সৌদ শাসকবর্গের ধারণা, যুদ্ধ করে ও অন্য দেশে হস্তক্ষেপ করে এ অঞ্চলের শক্তির ভারসাম্য তাদের অনুকূলে আনা যাবে, কিন্তু এই যুদ্ধ অব্যাহত রাখতে গিয়ে সৌদি জনগণের উপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। সৌদি বিপুল অর্থ ব্যয়ের দ্বিতীয় কারণ হচ্ছে, সৌদি শাসকরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাইরের শক্তির উপর নির্ভরশীল। এ কারণে তারা পাশ্চাত্যের কাছ থেকে বিপুল অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়ে যাতে তাদের সমর্থন ধরে রাখা যায়। যাই হোক, মধ্যপ্রাচ্যে সৌদি সরকার যেভাবে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে তাতে এত বিপুল অস্ত্র কিনেও তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে ভারত প্রসঙ্গ। ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনে অসম রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে বেশি টার্গেট করছে ক্ষমতাসীন বিজেপি। এ সম্পর্কে পর্যবেক্ষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি বলেছে যে রাজ্যে কংগ্রেস নয় বরং অন্য কোনো দলের থেকে বেশি হুমকি রয়েছে। বিজেপির মতে রাজ্যে মাওলানা বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা AIUDF এর পক্ষ থেকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিজেপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, অন্যান্য আঞ্চলিক দলের চেয়ে আজমল সবসময় ফ্যাক্টর হয়েছে। অন্যদিকে গতকাল সোমবার অসমের গুয়াহাটিতে এক নির্বাচনী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা আমির শাহ এআইইউডিএফ প্রধান মাওলানা বাদরুদ্দিন আজমলকে কালা পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, অসমের ইতিহাসের পাতা উল্টালে জানা যায় সুদূর অতীতের কালা পাহাড়ের কথা। ভোটে জিতে ক্ষমতা দখল করার তাগিদে আজমলকে কোলে তুলে নিয়েছে কংগ্রেস, তাদের কোলেই দেখা যাচ্ছে আজকের কালা পাহাড়কে। অমিত শাহ বলেন, আমি ইতিহাস পড়েছি, কালা পাহাড়কে আমি জানি। এ প্রসঙ্গে অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
বিজেপি যখন গঠবন্ধন হয়েছে বিজেপি গঠবন্ধনটাকে দারুণ ভয় পেয়েছে এবং এইবার বিজেপির বিশ্বাস হয়ে গেছে যে এইবার তারা হেরে যাবে। তো সেজন্য চাচ্ছে যে বদরুদ্দিন সাহেবকে ব্যবহার করে যদি পুরো সিনারিওটাকে, পুরো দৃশ্যটাকে যদি কলারাইজ করা যায় তাহলে হয়তো ওরা একটু স্বপ্ন দেখছে যে আবার ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ বুঝে যাচ্ছে।
অমিত শাহ বলেন, জেনে রাখুন এই কংগ্রেস আজমল মিত্রতা কখনো শঙ্করদেব, মাধবদেব, ভূপেন হাজারিকার স্বপ্ন পূরণ করতে পারবে না, বরং তারা ক্ষমতায় এলে ফের অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত হবে এই রাজ্য। অন্যদিকে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেন, নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস এআইইউডিএফের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, আঞ্চলিক দলগুলো জনগণের কাছে যেমনভাবে পৌঁছানো উচিত তেমন সক্ষম নয়, কিন্তু আজমল সবসময় অসমের একটি অঞ্চলের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এটা সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি স্বরূপ বলেও হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ইমাম হুসাইন আলাইহিসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। নিন মানব জাতির অনন্য গৌরব ইমাম হুসাইন আলাইহিস সালাম শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিবেন।
হিজরি চতুর্থ সনের তৃতীয় শাবান গোটা মানব জাতি, বিশেষ করে ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন, কারণ এই দিনে ত্রিভুবনকে আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দ্বিতীয় নাতি এবং ইসলামের চরম দুর্দিনে ত্রাণকর্তা ও শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন আলাইহিসালাম। তাঁর পবিত্র শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা মোবারকবাদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের সর্দার এবং বিপ্লব করুক বা না করুক তাঁরা মুসলমানদের ইমাম।
ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্মলগ্নে তাঁর মায়ের সেবা করছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। রাসূল সে সময় তাঁর ফুপুর কাছে এসে বলেন, হে ফুপু, আমার ছেলেকে আমার কাছে আনুন। তখন সাফিয়া বললেন, আমি তাকে এখনও পবিত্র করিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন, তাকে তুমি পবিত্র করবে, বরং আল্লাহই তাকে পরিষ্কার ও পবিত্র করেছেন। ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্মের পর তাঁর ডান কানে আজান ও বাম কানে ইকামত পাঠ করেছিলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর নির্দেশে তিনি এই শিশুর নাম রাখেন হুসাইন। এ শব্দের অর্থ সুন্দর, সৎ, ভালো ইত্যাদি।
ইমাম হুসাইন আলাইহিসসালাম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তিনি আরও বলেছেন, হুসাইন আমার সন্তান, আমার বংশ ও মানব জাতির মধ্যে তাঁর ভাই হাসানের পর শ্রেষ্ঠ, সে মুসলমানদের ইমাম। মুমিনদের অভিভাবক, জগৎগুলোর রবের প্রতিনিধি বা খলিফা। সে আল্লাহর হুজ্জাত বা প্রমাণ পুরো সৃষ্টির ওপর। সে বেহেশতের যুবকদের সর্দার, উম্মতের মুক্তির দরজা। তার আদেশ হল আমার আদেশ, তার আনুগত্য করা হল আমারই আনুগত্য করা। যেই তাকে অনুসরণ করে সে আমার সাথে যুক্ত হয়, এবং যে তার অবাধ্য হয় সে আমার সঙ্গে যুক্ত হতে পারে না।
ইমাম হুসাইন আলাইহিসসালাম ৬ বছর পর্যন্ত নানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন। হযরত সালমান ফার্সি বলেছেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে তার হাঁটুর উপর বসিয়ে চুমু খাচ্ছেন আর বলছিলেন, তুমি মহান, মহান ব্যক্তির পুত্র এবং মহান ব্যক্তিবর্গের পিতা। তুমি ইমাম, ইমামের পুত্র, ইমামের ভাই এবং ইমামদের পিতা। তুমি আল্লাহর হুজ্জাত বা নিদর্শন, আল্লাহর হুজ্জাতের পুত্র এবং আল্লাহর নয়জন হুজ্জাত বা ইমামের পিতা। তাদের শেষজন তথা ইমাম মাহদী আলাইহিসসালাম শেষ জামানায় কিয়াম করবেন, আল্লাহ তাঁর আগমন ত্বরান্বিত করুক। নিশ্চয়ই হুসাইন বিন আলীর মূল্য আকাশগুলো ও জমিনগুলো চেয়ে বেশি, এবং নিশ্চয়ই তাঁর বিষয়ে মহান আল্লাহর আরশের ডান দিকে লেখা আছে, হিদায়াতের আলো, নাজাতের নৌকা, একজন ইমাম দুর্বল নন, মর্যাদা ও গৌরবের উৎস, এক সুউচ্চ বাতিঘর এবং মহামূল্যবান সম্পদ।
ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্মের পর এই নবজাতক শিশু সম্পর্কে বিশ্বনবী বলেছিলেন, হে ফাতিমা, তাকে নাও, নিশ্চয়ই সে একজন ইমাম ও ইমামের সন্তান। সে নয়জন ইমামের পিতা। তাঁরই বংশে জন্ম নেবে নৈতিক গুণসম্পন্ন ইমামবৃন্দ। তাঁদের নবমজন হবেন আল কায়েম তথা মাহাদি।
মহানবী আরও বলেছেন, নিশ্চয়ই সমস্ত চোখ কিয়ামতের দিন কাঁদতে থাকবে, কেবল সেই চোখ ছাড়া যা হুসাইনের বিয়োগান্ত ঘটনায় কাঁদবে। ওই চোখ সেদিন হাসতে থাকবে এবং তাকে জান্নাতের সুসংবাদ ও বিপুল নিয়ামত দান করা হবে। ইসলামের শত্রুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতকে ও তাঁদের পবিত্র নামকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল চিরতরে, কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টো।
হুসাইন আলাইহিসসালাম পিতার সান্নিধ্য পেয়েছিলেন মাত্র ৩০ বছর। যে পিতা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সব ধরনের মহৎ ও মানবীয় গুণের সর্বোত্তম আদর্শ। তিনি বড় ভাইয়ের মতোই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে পিতার সংগ্রামেরও ছিলেন সর্বোত্তম সঙ্গী। তাই জামাল, সিফিন ও নাহরাওয়ানের যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই মহান ইমাম। তিনি প্রকৃত ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বড় ভাই হাসান আলাইহিসালামেরও ছিলেন ঘনিষ্ঠ সঙ্গী। ইমাম হুসাইন আলাইহিসালাম বড় ভাইয়ের নীতি অনুসরণ করে ধার্মিকতার বেশধারী মুয়াবিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেননি, অর্থাৎ বীরত্ব ব্যঞ্জক নমনীয়তার নীতি অব্যাহত রাখেন। কিন্তু প্রকাশ্য খোদাদ্রোহী ও চরম ফাসিক ইয়াজিদ মুসলিম বিশ্বের ক্ষমতা গ্রহণের মাধ্যমে ইসলামের ১২টা বাজানোর প্রক্রিয়ার ১৬কলা পূর্ণ করার উদ্যোগ নেয় ইসলামকে রক্ষার জন্য এগিয়ে আসেন ইমাম হুসাইন আলাইহিসালাম। অবশেষে তিনি কারবালার বিশ্ববিস্তৃত ও কালজয়ী মহাবিপ্লবের মাধ্যমে নানাজানের সেই অমর বাণীকে প্রমাণিত করেন যে, হুসাইন আমা হতে আর আমি হুসাইন থেকে।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলাইলি বলেছেন, ইমাম হুসাইনের মর্যাদা ও মহত্ব এক বিশাল জগৎকে জুড়ে ঘিরে আছে, যে যার নানা দিক এতই অসীম ও অনন্ত যে এসবের প্রতিটি দিকই ইতিহাসের ব্যাপক অধ্যায়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে আছে। দৃশ্যত তিনি ছিলেন সব উচ্চ মর্যাদা ও শীর্ষস্থানের সমষ্টি। ইসলামের জন্য নিজের ও দুধের শিশুসহ নিজ সন্তানদের জীবন বিসর্জন এবং এমনকি নিজ পরিবারের নারী সদস্যদেরকেও বন্দিত্বের কঠোরতা বরণের অনন্য ত্যাগের জন্য স্বেচ্ছাসেবী হতে প্রস্তুত করার মাধ্যমে ত্যাগ আর বীরত্বের নজিরবিহীন দৃষ্টান্ত রেখে ইমাম হুসাইন আলাইহিসসালাম হয়ে আছেন ইসলামের ইতিহাসের কালজয়ী মহাকাণ্ডারী।
যে কোনো বিবেকবান মানুষ কারবালা শহীদদের বীরত্ব ব্যঞ্জক নীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করতে গর্ব অনুভব করেন এবং পাষাণতম হৃদয়ের অধিকারী ব্যক্তিও তাঁদের অবর্ণনীয় কষ্টের শোকে ব্যথিত হন। অন্যদিকে প্রত্যেক বিবেকবান মানুষ পাষণ্ড ইয়াজিদ ও তার দলবলের নৃশংসতাকে পাশবিকতার চরম ঘৃণ্য প্রকাশ বলে মনে করেন। সেদিন কারবালায় নবী বংশের সদস্যদের যতটুকু রক্ত জমিনে পড়েছিল তার চাইতে এক সাগর বেশি অশ্রু বিগত হয় প্রায় 1400 বছরে বিসর্জন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা আওলাদে রাসুলের জন্য। এমনকি অনেক অমুসলমানও যুগে যুগে অশ্রু বিসর্জন করেছেন শহীদ সম্রাট ও তার মহান সঙ্গীদের জন্য।
হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন সম্মান, দয়া, বীরত্ব, শাহাদাত, মুক্তি ও মহানুভবতার আদর্শ। তার আদর্শ মানব জাতির জন্য এমন এক ঝর্ণাধারা বা বৃষ্টির মতো যা তাদের দেয় মহত্তম জীবন, গতি ও আনন্দ। মানুষের জীবনের প্রকৃত মর্যাদা ও প্রকৃত মৃত্যুর সংজ্ঞাকে কেবল কথা নয়, বাস্তবতার মাধ্যমে দেখিয়ে দিয়ে অমরত্ব দান করে গেছেন এই মহাপুরুষ। বিশেষ করে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ ও শাহাদাতকে তিনি দিয়ে গেছেন অসীম সৌন্দর্য। তাই যুগে যুগে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে হুসাইন আলাইহিসসালাম হয়ে আছেন গৌরবময় জীবন ও মৃত্যুর আদর্শ এবং আল্লাহর পথে শাহাদাতের সংস্কৃতির সবচেয়ে বড় রূপকার। আধুনিক যুগের বিস্ময়, ইরানের ইসলামী বিপ্লব সহ যুগে যুগে ন্যায় বিচারকামী বহু বিপ্লব ও জুলুম বিরোধী আন্দোলনের মূল প্রেরণা হল ইমামের রেখে যাওয়া কারবালা বিপ্লব। বিশ্বের প্রকৃত মুমিন ও বিপ্লবীদের একটি প্রধান স্লোগান হল, প্রতিটি ময়দান কারবালা ও প্রতিটি দিনই আশুরা, কিংবা প্রতিটি কারবালার পরই পুনরুজ্জীবিত হয় ইসলাম।
হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম কেবল জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ও মুক্তিকামী মানুষেরই আদর্শ ছিলেন না, সর্বোত্তম জিহাদ তথা আত্মসংশোধন ও পরিশুদ্ধিরও মূর্ত প্রতীক। অন্যদেরকে সৎ কাজের দিকে ডাকার ও অসৎ কাজে নিষেধ বা প্রতিরোধের শর্ত হল সবার আগে নিজেকেই পরিশুদ্ধ করা। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন খোদাভীরুতা ও খোদা প্রেমের ক্ষেত্রেও মানব জাতির জন্য শীর্ষস্থানীয় আদর্শ। নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং দোয়া ও ইস্তেগফারের ক্ষেত্রেও তিনি ছিলেন পিতা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ধারার স্বচ্ছ প্রতিচ্ছবি। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম দিন ও রাতে কয়েক শত রাকাত নামাজ আদায় করতেন, এমনকি জীবনের শেষ রাতেও তিনি দোয়া ও প্রার্থনা থেকে হাত গুটিয়ে নেননি। কারবালায় শত্রুদের কাছ থেকে সময় চেয়েছিলেন যাতে মহান প্রভুর সান্নিধ্যে একাকি প্রার্থনায় বসতে পারেন। তিনি বলেছিলেন, আল্লাহই ভালো জানেন যে আমি নামাজ, কুরআন তিলাওয়াত, অত্যধিক দোয়া মোনাজাত ও ইস্তিগফারকে কত ভালোবাসি।
ইমাম হুসাইন আলাইহিসসালাম অনেকবার পদব্রজে কাবা গৃহে ছুটে গেছেন এবং হজ ব্রত পালন করেছেন। ইমাম শাহাদাত বরণ করলে জনগণ তার পবিত্র পিঠে কিছু পুরনো দাগ বা ছাপ দেখতে পায়। এর কারণ সম্পর্কে ইমাম সাজ্জাদ তথা আলী বিন হুসাইন আলাইহিসসালামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এগুলো হল সেইসব খাদ্যের বস্তার ছাপ যা আমার পিতা রাতের বেলায় কাঁথে করে বিধবা মহিলা ও ইয়াতিম শিশুদের ঘরে পৌঁছে দিতেন। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি মানব জাতিকে এমন একজন মহামানব উপহার দিয়েছেন। এবারে ইমাম হুসাইন আলাইহিসসালামের দুটি অমর বাণী তুলে ধরব। বেহেশত ছাড়া অন্য কিছু মানুষের জীবনের মূল্য হওয়া উচিত নয়, তাই জান্নাত ছাড়া অন্য কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করো না। পরীক্ষা বা ক্ষতির মুখোমুখি হলে খুবই কম মানুষই ধর্মের পথে অবিচল থাকে।
তো শ্রোতা বন্ধুরা, হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকীর বিশেষ আলোচনা এখানেই গুটিয়ে নিচ্ছি।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে থাকছে প্রাত্যহিক অনুষ্ঠান
কথাবার্তা। কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 16 মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এক লাফে মৃত্যু 26, সংক্রমণ 3 গুণ ইত্তেফাক। শিক্ষকের পদোন্নতিতেও ভিসি কলিমুল্লার অনিয়ম, মানব জমিন। করোনায় বিক্রি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও, বাংলাদেশ প্রতিদিন। গোল্ডেন মনি নিয়ে সিআইডির অনুসন্ধান, 1000 কোটি টাকা সম্পদ, যুগান্তর। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, রাজ্য নেতাদের রাতেই দিল্লি তলবমিদের, দিলীপ আর মুকুলকেও প্রার্থী করার ভাবনা আনন্দবাজার পত্রিকা। আমাকে খুনের চেষ্টা করলে গোল্লা পাবে, বিজেপিকে হুঁশিয়ারি মমতার আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর, এক লাফে মৃত্যু 26, সংক্রমণ 3 গুণ ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 15 দিনে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার বৃদ্ধি পাওয়া স্বাস্থ্যবিধি না মানারই খেসারত। সামনে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে, বাঁচতে হলে সবারই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে করোনা ভাইরাস পরিস্থিতি ইউরোপ আমেরিকার মতো হওয়ার আশঙ্কা রয়েছে, আমরা দেশকে সেই পর্যায়ে নিতে চাই না। শিক্ষকের পদোন্নতিতেও ভিসি কলিমুল্লার অনিয়ম, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমানকে অনিয়মের মাধ্যমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা তার সংঘবদ্ধ দুর্নীতির প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ও জাতীয় পতাকা অবমাননা মামলার অন্যতম আসামি তাবিউর রহমানকে অনিয়মের মাধ্যমে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন। দৈনিক মানব জমিনের একটি প্রতিবেদনের শিরোনাম, পাত্রীচয় বিজ্ঞাপন দিয়ে অসহায় নারীদের সঙ্গে প্রতারণা। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকেন বলে জানান, অপরদিকে পাত্রী একটি হাসপাতালে ছোট চাকরি করেন। উভয় পক্ষের পরিচয় পর্ব শেষ হলে পারভিন ওই পাত্রকে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে বলেন, কিন্তু না, পাত্র তখনই অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবেন না। ছোটবেলায় অসুস্থ হলে পরিবার একটি মানত করেছিলেন, যাকে বিয়ে করবেন তার টাকায় হযরত শাহজালালের মাজারে একটি গরু দেবেন। পারভিনের সেই সক্ষমতা না থাকা সত্ত্বেও পাত্রের আবদারে 40,000 টাকা দেন। টাকা নেয়ার পর থেকেই পাত্রকে আর খুঁজে পাননি পারভিন। শুধু পারভিন বেগম নন, এরকম প্রতারণার শিকার আরও অনেকে। এ ধরনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কামরুজ্জামান কামরুল নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। এবারে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। বিপদে কিছুই করে না, ভোটের সময় বাংলা চায়, রায়পুরে তোপ মমতার, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, মেজুয়া ছাতনার পর এবার রায়পুরে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করে বলেছেন, আঘাত আমার কাছে হেরে যাবে, আমি আঘাতের কাছে হারব না। তিনি বলেন, কোভিডের সময় কোথায় ছিল বিজেপি, প্রধানমন্ত্রী ভাষণ ছাড়া আর কিছুই করেননি। এদিকে রাজ্য নেতাদের রাতেই দিল্লি তলব অমিতের, দিলীপ আর মুকুলকেও প্রার্থী করার ভাবনা। ভোট পূর্ববর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলার শীর্ষ নেতাদের মঙ্গলবার রাতেই দিল্লিতে জরুরি তলব করলেন অমিত শাহ। প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপির নির্বাচনী কার্যালয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কিভাবে মোকাবেলা করা যায় তার প্রাথমিক আলোচনা সোমবার গোটা রাত ধরে করেছেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। খবরটি সংবাদ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। সি ভোটারের তৃতীয় সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ মমতাই। এ শিরোনামের খবরে বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে সি ভোটার এবিপি আনন্দের তৃতীয় সমীক্ষায় এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। সমীক্ষা জানিয়ে দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। সি ভোটারের অপিনিয়ন পোলে রাজ্য বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে 150 থেকে 166 আসন, বিজেপিকে 98 থেকে 114 আসন, জোটকে 23 থেকে 31 আসন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যে ইস্যুটি সবথেকে জ্বলন্ত তা যে বেকারত্ব তা মেনে নিয়েছেন বেশিরভাগ মানুষ। 54% মানুষ মনে করছেন এবারের ভোট রক্তাক্ত হবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। কথাবার্তা শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ধ্রুপদী ধারার ইরানি চিরায়ত গল্পের সমৃদ্ধ এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। মুখে মুখে উচ্চারিত বহু প্রবাদ প্রবচনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এসব গল্পে রয়েছে আমাদের জীবন ঘনিষ্ঠ বহু শিক্ষা ও উপদেশ। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব। আশা করি এ আসরটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দেবে। যাই হোক, আজ আমরা শুনব চিরায়ত একটি প্রবাদের গল্প। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা আমাদের সমাজে ব্যাপকভাবে চালু আছে। কঠিন কোনো কাজের উদ্যোগ নেওয়ার, দুঃসাধ্য কাজটি করার ক্ষেত্রে আমরা এই প্রবাদটি ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই কি করে এই প্রবাদটি আমাদের মাঝে এলো। সেই গল্পটি আমরা আজকের আসরে শুনব। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
আমাদের এ সময়ের মতোই প্রাচীন কোনো এক কালের কথা। সে সময়ে বিড়ালরা ছিল ইঁদুরের মারাত্মক শত্রু। আজকালও যে শত্রু নয় তা নয়, তবে বিড়ালের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাওয়াতে তারা এখন শিকার ভুলে যেতে বসেছে। অথচ প্রকৃতিগতভাবে বিড়াল হল শিকারী প্রাণী। বিশেষ করে ইঁদুর শিকার করে তারা মনিবের ঘরবাড়ি ধান চালের গোলাকে ইঁদুরের অত্যাচার থেকে রক্ষা করত। ইঁদুর দেখলেই বিড়াল ঝাঁপিয়ে পড়ত এবং মৃত্যুর কবলে পড়ে যেত। ইঁদুর দেখলেই বিড়াল ঝাঁপিয়ে পড়ত এবং মৃত্যুর কবলে পড়ে যেত ইঁদুর। ইঁদুর আবার সমাজবদ্ধ প্রাণী, বহু ইঁদুর এক জায়গায় একত্রে বসবাস করে। এরকমই তারা বাসা বেঁধেছিল বড় সড় একটি বাড়ির নিচে। মজার ঘটনা হল, ওই বাড়িটিতেই ছিল বেশ শক্তিশালী এবং হৃষ্ট পুষ্ট একটি বিড়াল। মনিবের পছন্দের ওই বিড়ালটি দেখতে যেন বাঘের বাচ্চা। তো যে বাড়িতে এরকম একটি বিড়ালের বাস, সেই বাড়িতে ইঁদুরদের চলাফেরা কতটা বিপজ্জনক তা তো বুঝতেই পারা যায়।
মৃত্যুকে হাতে নিয়েই ভয়ে ভয়ে তাদেরকে চলাফেরা করতে হতো। ব্যাপারটা যেন এমন যে বিড়াল হলো এই বাড়ির মালিক আর ইঁদুরগুলো চোর। তো চোর কি আর বুক ফুলিয়ে চলাফেরা করতে পারে? ইঁদুরগুলো তাই তাদের আস্তানা থেকে বের হবার সাহস করত না, বেরুলে নির্ঘাত বিড়ালের শিকার হতো। কিন্তু এভাবে কি জীবন চলে? তাদেরও তো বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান চাই, তাই না? কি করা যায়? হতাশ হয়ে ভাবতে ভাবতেই ইঁদুরগুলো এক রাতে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করল। কি করে বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়া যায়, জীবন বাঁচানো যায়, একটা উপায় তো খুঁজে বের করতেই হবে, ইত্যাদি বিষয়ে তারা খোলামেলা আলোচনায় বসল। কি আলোচনা হলো তা জানব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। ইঁদুরদের জরুরি পরামর্শ সভা হচ্ছিল। একজন বলল, আমাদের বরং এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়াই ভালো। আরেকজন বলল, সবাই মিলে বিড়ালের উপর হামলা করলে কেমন হয়। কেউ আবার বিড়ালের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিল। মোট কথা, এভাবে সবাই নিজ নিজ পরামর্শ দিল, কিন্তু কারো পরামর্শই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট ছিল না। একটি স্বল্পবাক ইঁদুর বলল, আমরা তো দ্রুত দৌড়তে জানি, যখনই আমরা বিড়ালের আসার ইঙ্গিত পাব দ্রুত পালাব। অপর একটি ইঁদুর বলল, কি বলতে চাস, বিড়ালের শিকার হওয়ার আগে ভাগে কি করে আমরা টের পাব যে সে আসছে? ইঁদুরটি একটু ভেবে চিনতে বলল, একটা ঘণ্টি হলে ভালো হতো। অপর ইঁদুর বলল, ঘণ্টি কি জন্য? ইঁদুরটি বলল, ঘণ্টি থাকলে সেটা বিড়ালের গলায় ঝুলিয়ে দিলেই ব্যাস, বুঝে যেতাম আমরা বিড়াল কখন কোথায় কোন দিকে যাচ্ছে, আমরা সতর্ক হয়ে যেতাম।
জীবনটা রক্ষা পেত আমাদের। পরামর্শ সভার অন্যান্য ইঁদুরের পছন্দ হল প্রস্তাবটি। তারপর থেকেই তারা একটি ঘণ্টি সংগ্রহের পেছনে লেগে গেল। একজন বলল, আমি এবাড়ির মালিকের একটি ছাগলের গলায় ঘণ্টি দেখেছি, রাতের বেলা বেড়াল ঘুমালে ওই ঘণ্টিটা নিয়ে আসা যাবে। সবাই সায় দিল এবং চিন্তামতো কাজটি করল। দাঁত দিয়ে সুতো কেটে ঘণ্টিটা নিয়ে এলো। ঘণ্টির হুকের ভেতর দিয়ে মোটা লম্বা সুতো ঢুকিয়ে গলায় ঝুলানোর জন্য প্রস্তুত করা হলো। এবার দেখা দিল আসল সমস্যা, বেড়ালের গলায় কে পরাতে যাবে এই ঘণ্টি? এ নিয়ে ভাববার মাঝেই বৃদ্ধ একটি ইঁদুর বলল, যে ইঁদুরটি এই অদ্ভুত প্রস্তাব দিয়েছে সেই যাবে। চারদিকে নিরবতা নেমে এলো, কারো মুখেই কথা নেই। এই নিরবতার ফাঁকে আমরা বরং একটু বিরতিতে যাই।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। ঘণ্টি বাঁধার প্রস্তাব যে দিয়েছে বৃদ্ধের কথায়, সে এখন চুপ হয়ে বসে আছে। নিশ্চিত মৃত্যুর এই ঝুঁকি সে নিতে রাজি নয়, কিন্তু বৃদ্ধ ইঁদুরের কথা শিরোধার্য, যেতেই হবে এবং সেটাই হল। সবাই কান্নাকাটি করে তাকে ঘণ্টি নিয়ে এগিয়ে যেতে বাধ্য করল। তারপর যা হবার তাই হল। বিড়ালের গলায় ঘণ্টি বাঁধার জন্য যে ইঁদুরটিকে তাদের আস্তানা থেকে ঘণ্টি সহ বের করে দেওয়া হয়েছিল, সেই ইঁদুরটিকে কেউ আর কোনো দিন দেখতে পায়নি। এমনকি যে ঘণ্টিটি বিড়ালের গলায় ঝোলানোর কথা ছিল, সেই ঘণ্টিটির আওয়াজও কেউ কোনোদিন শোনেনি। এরপর থেকে যখনই কঠিন কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া দুরূহ হতো, মানুষ বলত, বিড়ালের গলায় ঘণ্টি বাঁধবে কে?
¶¶ যাই হোক শ্রোতা বন্ধুরা, প্রবাদটি কোথেকে কিভাবে এলো আশা করি বুঝতে পেরেছেন। হাতে আজ আর একদম সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে গল্প ও প্রবাদের গল্পের আসরের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
গল্প ও প্রবাদের গল্প শুনলেন শ্রোতা বন্ধুরা। সবশেষে পাওয়া দুটি খবর সহ এবারে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইউ জং। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এছাড়া মার্কিন নতুন প্রশাসনের কর্মকর্তারা দক্ষিণ কোরিয়া ও জাপান সফর শুরু করেছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন আমেরিকা ইরানি জাতির উপর জুলুম করেছে, তাকে ভুল সংশোধন করতে হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর হুমকি, দৈনিক 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে হিজবুল্লাহ, ইসরায়েল কমান্ডারের স্বীকারোক্তি। ইন্তেকাল করেছেন বাংলাদেশের বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। দল ও দেশের অপূরণীয় ক্ষতি বললেন ফখরুল ইসলাম আলমগীর। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন কামনা করে রাতের অধিবেশন থেকে, শান্ত অধিবেশন থেকে বিদায় নিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.